বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহিজামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাথ, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহিজামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق ما أشرفه هم یہ تیری مہربانی ہے امت محمدی ہو ہم فقط یہ تیرے کرم ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه
اذكر تفسير القرآن محفل وتنت سرد بهذا سببتي معزز مكرم علماء کرام উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহাবনেরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা ইউসুফের 53 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত। সূরা ইউসুফ এটা একটা ধারাবাহিকভাবে আলোচনা, আগে পিছের আলোচনা আবার কিছু মিল না থাকলে মাঝখান থেকে করলে বোঝাও যায় না, ঠিক নেই। আর আগে পিছের আলোচনা করা হলে অল্প সময়ে এটা সম্ভব না, তবে কিছু মিল দেওয়ার জন্য ইউসুফ আলাইহিসসালাম তিনি আর ভাইয়েরা ভাইয়ের কাছ থেকে কিভাবে নেওয়া হইল, সূরা ইউসুফটা আসলে নাজিলই হয়েছে কাফিরদের জবাবে, তারা রসুলের কাছে প্রশ্ন করছিল যে ইয়াকুব আলাইহিসসালাম হলো কেনানের বাসিন্দা, সিরিয়া কেনান হচ্ছে সিরিয়া, ইউসুফ আলাইহিসসালাম হলেন ইয়াকুব আলাইহিসসালামের ছেলে, তিনি মিশর গেল কিভাবে, এটা জানার জন্য রসুলকে প্রশ্ন করা হয়েছে। আর আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সূরা ইউসুফ কেমনে গেলেন তিনি কেনান থেকে সিরিয়ার থেকে মিশর পর্যন্ত সেই কাহিনী বয়ান করতে গিয়ে সূরা নাজিল করছে। আর সূরা ইউসুফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আহসানাল কসাস, সুন্দর কাহিনী, যেখানে আল্লাহ নিজে বলছেন এই কাহিনী সুন্দর, এটা কেমন সুন্দর হইব। ইউসুফ আলাইহিসসালাম সুন্দর ছিলেন, যেমন তার গঠন সুন্দর ছিল ঠিক তেমনি ভাবে তার চরিত্র তার আখলাকও এমন সুন্দর ছিল, যার ফলে ইউসুফ আলাইহিসসালামকে ইয়াকুব আলাইহিসসালাম মহব্বত করতেন বেশি। সন্তান প্রত্যেক সন্তানের প্রতি এক সমান ভালোবাসা হয় না, কিছু সন্তানের প্রতি ভালোবাসা বেশি যাওয়াটা এটা স্বাভাবিক, এটা কোনো দোষ না, কারণ মহব্বত কারো দিকে যাওয়া এটা নিজের কন্ট্রোলে নয়, কিন্তু মহব্বত হইলে একের জায়গা বেশি দিলেনি এটা হইল অপরাধ, দোকান একটা বেশি দিলে এটা যায় না, কাবর সুবর বেশি দিবা এটা ঠিক না, কিন্তু উঙ্গা সুমা দু একটা বেশি ভর্ত এখন আসুন ইউসুফ আলাইহিসসালাম নবী হবেন এই কারণে, যেমন দহির সুন্দর আল্লাহ এমন সুন্দর আর কোন নবীকে বানান নাই আমাদের নবী ছাড়া, আমাদের নবী ছাড়া যত নবী পৃথিবীতে আসছিলেন সকল নবীর চেয়েতে ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর ছিলেন, তার আখলাকও ভালো যেহেতু নবী হবে, আর স্বপনের মাধ্যমেও বোঝা গেছে উনি যে নবী হবেন। ইয়াকুব আলী ইসলাম তাকে বেশি মহব্বত করতেন। বাইরের দাবি হইল বাকি দশজন ওনার যে সৎ ভাই তাদের দাবি হইল যে আমরা দশ জনের একটি জমাত, রুজি রোজগার আমরা করি, জাগাও নাই, সাইজ করে না হইলে আন্তর্জাতিক খালি কইলে এক বইত খেলাতে আমরা জায়গা বড় হোক তাহলে একটু একটু ধাক্কা দিয়া উঠন লাগতো না, যে যেখানে আছেন এখান থেকে একটু ধাক্কা দিলে আদাত যদি আগান তো সকলের আদাত মিলে কয়েক আঁত হইব জোরে কন্টিনিউ ঠিক না, একটু মেহরবানি করে সামনের দিকে আল্লাহ। উনার ভাইরা বলেন যে আমরা দশ জনের একটি জমা, রুজি রোজগার করে আমরা আনি, বাবরে দে মহব্বত পাওয়ার দাবিদার আমরা। আর বাবা দেখা যায় মহব্বত করে ইউসুফ, মহব্বতের বেলায় আব্বা ভতারালি আমাদেরকে মহব্বত করে এটা আমিও কইবেন, লন্ডন থেকে হইসে আমি রুজি করে দিই, আর মহব্বত করে দেখা যায় আরেকটা রে তখন আপনারও মিজাজ খারাপ হইব, যে স্বাভাবিক মানুষের মানুষেরই একটা মানসিক একটা আছে না। আমরা দশজন বড় বড় তারা এক একজন, আর আমরা রুজি রোজগার করে দিই অন্যান্য ওসবা, আমরা হইলাম একটি দশ জনের একটি জমাত, মহব্বত আমাদেরকে করার কথা ছিল কিন্তু আমরা না কইয়া আমরা ইউসুফকে মহব্বত করে, তো এটা তো দেখা যায় আব্বা ফোয়া তারাই লেছে। এখন আসুন তাদের ধারণা হইল ইউসুফকে যদি আমরা সরাই দিতে পারি তখন আর মহব্বত তাহার জায়গা থাকতো না, আমরার দিকে আমনামনি ঘুরাইব, আর এই কামের লেগে দরকার হয় আমরা তোবা করিলাম একটা করে লাই ঠিক হইছে। এই যে তাদেরকে শয়তান প্ররোচনা দিল এমনি কিন্তু তারা খারাপ ছিল না, এরা এত খারাপ না, কিন্তু এই কামটা করে লেছে হিংসার বশীভূত হইয়া যে ইউসুফকে সরাইতে পারলেই আব্বার ভালোবাসাটা আমরা পাব। এখন দেখা গেল কেমনে সরামু, ইউসুফকে সরাইতে হইলে আব্বার কাছ থেকে আমরা তার হিতাকাঙ্ক্ষী তার কল্যাণকামী ইতা কইয়া আব্বার কাছ থেকে আগে নেওয়ান লাগবো, নিয়ে এক করে জনমের মতো মারিলেন, আমরা হত্যা করে ফেলব অথবা এমন জায়গায় ফেলে দিব যে হ্যাঁ ফিরা জীবনে কোনদিন আই থাকতো না। দশ জনের মধ্যে বড় যে একটু বড় ভাই কিন্তু এমনি একটু সরল তা হ্যাঁ বড় ভাইটা হয় একবার মারণ ঠিক হ্যাঁ একটা কুয়া ছড়াই দিলে বেলা মানে চলো। ইউসুফ আলী ইসলাম কেনার জন্য বাবার কাছে গিয়ে বলে আব্বা ইউসুফের বেলায় আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, অথচ আমরা তার বড় ভাই, আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার কল্যাণ কামনা করি, দেন না আমরা সাথে, আমরা যে জঙ্গলে যাই সেখানে ফল ফুরটের গাছ আছে একটু আনন্দ করবে, ফল ফুরট খাইব আমার সাথে। বাবা ডাক দেখো আমার ভয় হয় বাঘে নিয়ে যায়, পরবর্তীতে তারা এ কিন্তু কইছে বাঘে খাইছে, কথাটা কইলাম ফুললে ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু কইছে বাঘ কোমাই গেছেন নাই বাঘ নামটা তো হইলে ইয়াকুব নবী কইল, তফসিরে মাজহারিতে লেখে ইয়াকুব আলাইহিস সালাম বাঘে খাইল বইটা কইল কেন, ইয়াকুলাহু যিব, তফসিরে মাজহারিতে লেখেন যে ইয়াকুব আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখেন ইউসুফ নিচে আর উনি পাহাড়ের টিলায়, এমন সময় দশটা বাঘ আয়া তারা ঘেরাও করছে, ইউসুফ আলী ইসলাম তখন বলতেছেন আব্বা বাঘে আমাকে গেরাও করে ফেলছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যে পাহাড়ের টিলে আছে সেখান থেকে তিনি আসাও সম্ভব না। এমন সময় দেখে বাঘে যখন হামলা করলো ইউসুফ আলী ইসলাম একটা গর্তের মধ্যে পড়ে গেল, বাঘে আর লাগা হয়েছে না। এর ব্যাখ্যা তিনি করলেন যে এই বাঘ দশটা বাঘ হলো আমার দশ ছেলে, আর আমি বাবা হইয়াও ইউসুফকে তাদের হাত থেকে রক্ষা করতে পারবো না। আবার গর্তের মধ্যে যে বিলীন হয়ে গেল, এতে বোঝা যায় দশজন ভাইয়ে মিলে আমার ইউসুফকে মারতেও পারবে। আল্লাহ হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ঘটাইয়া মাসকান দিয়ে আর একটা পরীক্ষাও নিলেন। তাফসীরের কিতাবে লেখে ইয়াকুব আলী ইসলাম নামাজ দাঁড়ায় ছেলের দিকে চোখ যাই। মহব্বতের সন্তান যদি আপনার থাকে আর ঘরের মধ্যে খেলাধুলা করে, খাট পালঙ্গের মধ্যে খেলে, আপনি নামাজ পড়ে দেখবেন এটা খাট থেকে নিচের দিকে নামবার সময় অর্ধেকটা নামি গেছি আর অর্ধেকটা ঝুলে রয়েছে। এমন সময় আপনি আলহামদুলিল্লাহ বললেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর এটা নিয়ে ফুটে যাই গেল, এর মা জানে কই গেল, মন এদিকে যাওয়া স্বাভাবিক। ইয়াকুব আলী ইসলাম আল্লাহর দরবারে দাঁড়াইয়া সুন্দর ছেলে ইউসুফের দিকে চোখ চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাঁড়াইছো আমার দরবারে, আর ছেলের মহব্বতে দেখা যায় তোমার খেয়াল নজর সন্তানের দিকে চলে যায়, তাহলে আমি এই তোমার সন্তানকে তোমার কাছ থেকে সরাইয়া নিয়া এমন কান্দানি কান্দামু দেহমু তখন মহব্বত কই যায়, তো পরীক্ষা হয়ে যাবে। পয়গম্বরকে পরীক্ষা তলায় দিলেন। যাই হোক, ইয়াকুব আলী সালাম তিনি তাদের সাথে দিয়া দিলেন শেষ পর্যন্ত। তারা নিয়ে করছে গিয়া বাবার সামনে যতক্ষণ আসিল ততক্ষণ তো কান্দ করে রয়েছে, হ্যাঁ কয় আমার কাছে দেন, হ্যাঁ কয় আমার কাছে দেন। আর বোঝা যায় ইউসুফের লেগে কলজা ফাটি যায়, ওগুলো একজনের লেগে মহব্বত। কিন্তু আর ইয়াকুব আলী আসলাম পথের দিকে তাকাই দিলেন, কিন্তু যেই মাত্র চোখের আড়ালে গেছে এমনি আশার দেখা লাইয়া কয় তুই না স্বপ্নে দেখছিল সান সুরু স্তরে সাজদা করে অন কতরে সাহায্য করত। এখন আসার দেওয়ালায় একজনে লাত্তি মারে আরেক ভাইয়ের কাছে যায়, তুই এই ভাই আবার লাত্তি মারে। ইউসুফ আলী ইসলাম বলেন আব্বার সামনে যে তোমরা কারাকারি করলা রহন দে আমার লাত্তি মারে ঠিক দেয়। যাই হোক, ইউসুফ আলী ইসলামকে মায়ের দূর করে কুয়ার যখন ফেলে দিল আর গায়ের জামাটা রেখে দিল, জামাটা একটা বকরি জব করিয়া দুম্বা এটার রক্ত দেওয়া জামাটা মাখাইছে। বাপরে বুঝাই তো রক্ত দেওয়া খাইছে, কিন্তু আল্লাহ মাতার স্কুপ একটা ড্রিল করে দিছে পাঞ্জাবিটা জিট তো আর মন নাই। বাপের কাছে গিয়া কান্দা খাইতে কইল ইউসুফ রে বাঘে খাইলি। ইয়াকুব আলী ইসলাম জামাটা ধরলেন এইভাবে ধরে বলেন কেমন শিকারী বাঘে খাইলে, আমার ইউসুফকে জামার ভিতর থেকে খাইছো কিন্তু জামা দিছিল না ভাল না, বড় শিক্ষিত বাঘ রে। ছেলেরা কয় আর আব্বা তো বিশ্বাস করছে না, আর আমরা তো ভুল করছি জামাটা দিছিলাম না, কথাটা তো ঠিক। তফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ হানিফাতি রাহমাতুল্লাহ লেখেন বাপকে বুঝাবার জন্য তারা বলেন তো বড় বড় দশজনে বেড় দিয়ে গিয়া জঙ্গল থেকে এক বাঘ ধরে লিয়েছে। বাঘে তো আর মারতে পারে না, দোষীদের ফেসা ভাই তুমি বাঘ ধরে এনে এই বাঘে খাইছে আপনি তো বিশ্বাস করছেন না, বাঘটা ধরে আনছে। ইয়াকুব আলী সালাম বাঘের মাথায় হাত দিয়া বলেন ওরে বাঘ, আমি কি অন্যায় করলাম, আমার ইউসুফকে তুই কেন খাইলি? আল্লাহ রাব্বুল আমিন আপনি বাঘের জবান খুলে দিয়েছে, বাঘ ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর আপনার ইউসুফকে খাবো দূরের কথা, আমি ইউসুফ জিন্দগিতে দেখছি না, আমি জঙ্গল রই না, আমি আসলাম বেড়াইতাম আপনার ছেলেরা ধরিল। তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তাদের মন তাদেরকে এই কাজ করার জন্য উৎসাহিত করছে। ইদানি আর বেশি বাড়াবাড়ি করলে শেষ পর্যন্ত আরো গন্ডগোল পারবো না, কমবো পারবো। আচ্ছা যাক, আর যেমন একটা লাভ নাই। উনি বললেন ফাসাবরুন জামিল, আমি সবর করলাম। ইউসুফ আলাইহিসসালামকে যখন কুয়া ছেড়ে দিল, আল্লাহ ডাক দেবে, ও জিবরাইল যাও তাড়াতাড়ি। ইউসুফ আলাইহিসসালাম এই অন্ধকার কুয়ার নিচে পৌঁছার আগে আগে তোমার নূরের পাখা তার নিচে বিছায়। জিবরাইল আলাইহিসসালাম বলেন, আমি কই আর ইউসুফ কই, কত দূর? এমনি আমার যা ক্ষমতা ছিল সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আমার সমস্ত পাখা ছেড়ে দিয়া টান দিলাম জোরে। টান দেওয়ার পরে তাকায় দেখি কুয়ার ভিতরে আমি আগে পৌঁছে গেছি, ইউসুফ ওখনো আসে নাই। আমি এমনি ইউসুফকে আমার পাখার মধ্যে রুপা লইলাম, এরপর একটা হাতর আছে এটার মধ্যে বয়াইলাম, জিজ্ঞাসা করলাম, এখানে কুয়ার মধ্যে কেমনে আইলে? কুয়া আমার বাইরে ফলাইছে। তোমার বাইরে ফলাইল কি অন্যায় করছিল? জিব্রাইলের মাথা কুয়ার আর কিছু না, আমার আব্বা আমার বেশি মহব্বত করতেন, এই মহব্বত করারই আমার কুয়াত আওয়ার কারণ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল গলার মধ্যে একটা তাবিজ আছে, এটার ভিতরে একটা জামা আছে, এটা টান্দা কুল্লা ইউসুফ রে ভরাই দাও। ইখানে আবার জামা এলো করছি গিয়া তাবিজের ভিতরে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম হলেন ইয়াকুব আলাইহিসসালামের দাদা, বাপের নাম হইল ইসহাক, আর ইসহাকের বাপের নাম হইল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়ার সময় নমরুদের লোকেরা জামা খুলে লেছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, প্রভু তোমার জন্য আগুনে পড়ে জলে ছাই খাই হইতে আমি হাজার বার রাজি আছি, কিন্তু উলঙ্গ করা হবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন তখন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আগুনে ফেলে দেওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হয়। এই জান্নাতি পোশাকটা নিয়ে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রইলেন, বের হয়ে আসলেন। এই পোশাকটা ক্রমান্বয়ে ইসহাক আলাইহিসসালাম পাইল, ফলে ইসহাক আলাইহিসসালাম থেকে ইয়াকুব আলাইহিসসালাম জান্নাতি পোশাক পাইলেন, আর হযরত ইয়াকুব আলাইহিসসালাম এই জান্নাতি পোশাকটাকে একটা কবজের ভিতরে তাবিজের ভিতরে বইরা, এরপরে এটা জান্নাতি পোশাক তো টান দিলে অনেক বড় হয় আবার খুব ছোট হয়, এই পোশাকটাকে একটা তাবিজের ভিতরে বইরা ইউসুফ আলাইহিসসালামের গলার মধ্যে লটকাই দিছে হেফাজতের লেগে। এই তাবিজের ভিতরে পোশাক, আল্লাহ বলেন তার জামা একটা আছে তাবিজের ভিতরে, যেহেতু বাইরা জামারা রেখে দিছে কুল্লে রেখে দিছে, সুতরাং ওই জান্নাতি পোশাকটা ইউসুফ নবীকে পরাইয়া দাও। ইউসুফ আলাইহিসসালাম এখন কুয়ার ভিতরে আছেন, আর বড় ভাই ইহুদা তার নাম, হে কুস খবর রাখে কোন সময় আয়া, হি দিকে এক বণিকরা যাইতেছে রাস্তা দিয়া, তারার পানির দরকার, কুস্তে কুস্তে গিয়ে কুয়ার মধ্যে বালতি বাড়াইছে। এমনি আল্লাহ অর্ডার দিল, জিব্রাইল এই বালতির মধ্যে ইউসুফ নবীর বয়ে দাও, যেই মাত্র বসাইছে আর এমনি টান দেখো বালতি দিব বাল লাগে, যখন দেখে গর্তের কাছে আইতাছে মুখের কাছে, বোঝা গেল সূর্য গর্তের ভিতর থেকে উঠতেছে, সকলে ইন্না সূর্য তো আসমান উড়ে হন দি গাতার থেকে উঠতেছে, ব্যবহার কিতা যেই মাত্র কাছে আইছে এমনি কয়, একটার নাম হইল বাশির আর একটার নাম হইল বুসরা, ডাক দিয়া কয় ইয়া বুসরা হাজা গুলাম, এটা হইল একটা ব্যাখ্যা, আর একটা ব্যাখ্যা হইল ইয়া বুসরা হে কি সুসংবাদ কি আনন্দ দীক্ষা যা, এমন সুন্দর গুলাম জিন্দিগিতে, এমন সুন্দর ছেলে জিন্দিগিতে দেখি নাই, সূর্য সেইটার লাল দেখা যা, পাইলেছি গুলাম দি হইলেছি মানে হানি হইতে গিয়া। আর যেই মাত্র ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার বাইরে উঠাইলে সেহারার আলো ওনার বাবার বাড়ির গিয়ে বাড়ি লাগছে। এই আলু দেখে বড় ভাই ইহুদা দৌড়তে বাড়িয়া কই কে কই আস তাড়াতাড়ি কেমনে কি বুঝলি ইউসুফ রে কুয়ার থেকে তুলে লেছে কো কেমনে বুঝলা কো আজকা দেখলাম বাড়ির মধ্যে একটা দিনের জিলফির মতো আর আলুটা বুঝলাম এটা ইউসুফের সেহারার আলু। হ্যাঁ তখন ওটা এলিয়ে যায় এমনি দরিয়া গিয়ে তারা কয় এই ছেলেটা আমরা গোলাম সে ভাগ্য থাকে ভাগ্য জামানের অভ্যাস এটা আমরা তো ঠিক আছে তোমরা যদি নিতে চাও নিয়ে যাও তবে আমরা কিছু টাকা উসে দেওয়া যাবো ৪০ টাকার বিনিময় কেউ বলেন ২০ টাকার বিনিময় বাইরা ইউসুফ রেখে দিলে এই কম পয়সার মধ্যে বেসলো কেন অত কম পয়সা গেল এখানে একটা কারণ আছে আগে দেখুন খালি শুধু বুঝবার লেগে আনতেছে তো অনেক সময় হবে এখন দেখা গেল ইউসুফ আলী কিসালামকে এ কম পয়সা বিক্রি লোকেনে মাত্র ২০ টাকা বাক্সিন দারাহিমা মাদুদা মাদুদা শব্দরা আরবিতে তখন সময়ে টাকা পয়সা গণনের দুই পদ্ধতি ছিল একটার নাম মাদুদা আরেকটার নাম মাজুনা গণ্যা দেওয়ান আর একটা হলো মাইপা দেওয়ান তো ২০ পর্যন্ত কেউ বলেন ৪০ পর্যন্ত কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত গন্ত ৪০ উপরে গেলে আর গণাগানি নাই মাইপা দালাও তো আল্লাহ কুরআনে বলছেন মাদুদা এতে বোঝা যায় ৪০ উপরে ছিল না ৪০ নিচে ছিল এত কম পয়সায় বিক্রি হলো কেন একদিন ইউসুফ আলী সালাম নিজের চেহারা পানির মধ্যে দেখা যায় অনেক সময় তালাব গেলে ফানির মধ্যে নিজের দেখা যায়নি ফানির মধ্যে নিজের দেখা তখন ওহ অত সুন্দর যদি কোন গোলাম হইতো মানে সে কোটি কোটি টাকা দা কিনলে হইলে আল্লাহ হতে রাখো কম পয়সায় বেচা দেখাই দিমু যে সুন্দর হইলে দামি বেশি হয় না আমি আল্লাহ দামি না বলবে এখন বেচা লাই আর কয় এটা বাঘবার কিছু অভ্যাস আছে তোমরা বললাম নজর রেখো এটা কয়ে তখন উদ্দেশ্য হইল এরা যেন ভালো করে নজর দিয়ে নেওয়া যায় মাঝখানতে যেমন পত্রিকা বাইকার না আইতে পারে বাড়ির জন্য না আইতে পারে তারা এখন লেয়া যায় বান্ধি লেছে সামনে বসে মার কবর হযরত ইউসুফ আলাইহিস সালাম মার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে মা তোমার ইউসুফের হাতে এখন বান্দা পায়ও বেঁধেছে আমি যেন দৌড় দিতে না পারি মার কবরের পাড় দাঁড়াইয়া যখন কান্দে তারা একটু সামনে অগ্রসর হয়ে গিয়েছিল হঠাৎ করে পিছনের দিকে তাকায়া দেখে ইউসুফ নাই করি বাঁকার অভ্যস্ত ঠিকই আছে দেওয়া যায় দেখে কবরস্থানে কান্দা যাই হোক এইভাবে যখন মিশরের বাজারে নিয়ে উঠল তখন দেখা গেল হিরিক পরে গেল কেনার জন্য কিনতে গিয়া শেষে জুলাইখাও হারতি জুলাইখার স্বামী হইল ওই দেশের অর্থমন্ত্রী কি মন্ত্রী আর তো ধরে গেল না আর টেহার মন্ত্রী আজই যে মিশির বলা হয় তো টেহার মন্ত্রী যে এবার বউ জুলেখা সেও এই ইউসুফকে কিনার জন্য আসে শুধু জুলেখা না হাজার হাজার লোক কিনার জন্য আসে এবং শুধু হাজার হাজার লোক না এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি তিনিও এই সদাগর কিন্তু এখন ইউসুফ রে কে কিনবে কার মন্ডক পড়ে জুলেখা তার স্বামীকে বলল যে কোনো মূল্যে হোক ইউসুফ রে আমার খরিদ করে দিতে হবে আর না হয় তোমার সংসার করা সম্ভব নয় তোমার আসল কথা ফাঁস করে দিবা একটা কারণ আছে কইলাম না সব কইতে গেলে অনেক লম্বা জুলেখা স্বপ্নে দেখছিল ইউসুফ আলী ইসলামকে দেখকে পাগল হইছিল জিজ্ঞাসা করছিল তোমাকে আমি পাবো কোথায় বলে আমাকে আজই যে মিসির হিসাবে পাবে এখন এই জুলেখার যত বিয়ার প্রস্তাব আসে কোন প্রস্তাবে রাজি হয় না জুলেখার বাবা ছিল ইয়ামনের রাজা সেই ইয়ামন দেশের রাজার কন্যা হল জুলেখা জুলেখা একমাত্র কন্যা এখন কারো কাছে যখন রাজি হয় না আজিজে মিসির ছাড়া মিশরের যিনি অর্থমন্ত্রী সে ছাড়া কারো কাছে বিয়ে বসবে না এখন আজিজে মিসির যে এবার বিয়ে করার যোগ্যতা নেই এখন বাদশার কাছে তদানীন্তন সময়ে যে বাদশাহ ছিল মিশরের, তার নাম হইল রায়্যান। তার কাছে প্রস্তাব পড়াইল ইয়ামনের রাজা যে তোমার অর্থমন্ত্রীর কাছে আমার মেয়ের বিয়া দেব। এখন অর্থমন্ত্রী তো বিয়া করার যোগ্যতা নাই। এখন এই কথা যদি বলতে যাই তাহলে শরম না, এটা তো একটা গোপনীয় জিনিস, আউট হয়ে যাবে। এখন কইল ঠিক আছে রাজি আছি বিয়া করামু, কিন্তু আমরা দাম আনলইয়া তোমরা দেশ যাইতাম না, যদি তুমি মেয়ে লইয়া আমরা দেশ হইয়া বিয়া দাও রাজি। এর অর্থ হইল কোন বাদশাহ তার নিজের মেয়েকে আরো জন বাইতাই না বিয়াতে দিব, এখন তো এইভাবে যদি না দেয়, আর দেয় যদি এইভাবে তাহলে আমরা ফরক কম যখন গন্ডগোল লাগবো জামাই বয়ে, তখন আমরা কম কি দোষ, আমরা তো তোমার বাড়ি গিয়ে বিয়া করে আইনা দেয়া গেছিলা। মেয়ের চাপাচাবির কারণে, চাপাচাবির কারণে বাধ্য হয়েছে আইনা বিয়া দিতে। মিশর আয়সা অর্থমন্ত্রীর কাছে জুলেখাকে বিয়া দিল। বাসর রাত্রিতে যখন আজিজ মিশির দেখল, দেখে কয় তুমি নও, তুমি না, স্বপ্নে যে দেখছিলাম উনার স্যার হয়ে তোমার মিল নেই। যাই হোক এখন তো বিয়া হয়েছে চলছে। ওই আজিজ মিশির দেখো তুমি আর যদি সবকিছু হাস না করন লাগে আর আমার তাপন লাগে, এই গোলামটা কিনে দাও। এখন পড়ছে মহাবিপদ, বাদশার কাছে গিয়ে কইল যে আমার তখন অর্থমন্ত্রী সব রেড়ি, এখন আপনি যেভাবে হোক এই গোলামদের কিনে দিতে হবে। যেখানে এই দেশের সবচেয়ে বড় শিল্পপতি ইউসুফকে কিনতে গেছে, এখন কেমনে কিনবে? শেষে এখন একটা হয়েছে যে সবচেয়ে বড় রেট কইব তার কাছে ইউসুফকে বিক্রি করা হবে। জুলেখার হকতিকার যেটা লেখা হইল কে কত কয় এটা কওয়া হয় না, খালি বৌড় কইয়া দেবা বুঝলো আমি অত উমুক, অত উমুক 5 কোটি, উমুক 10 কোটি, এরপর সব মিলাইয়া যার অ্যামাউন্ট বেশি হবে তার কাছে আমরা ইউসুফকে বিক্রি করব। জুলেখা কোন কুটি না লেখা লেখছে যে সর্বোচ্চ রেট যেটা হবে সেটার থেকে আরো 100 টাকা বেশি।
বুঝেন নাই মনে হয়, এখনো বুঝুননি?
সর্বোচ্চ রেট যেটা হবে 5 কোটি হোক আর 100 কোটি হোক, সর্বোচ্চ রেট যা হবে এটার থেকে আমি 100 বেশি। এখন যত রেট হয় শেষ পর্যন্ত জুলেখাই পাইল, ঠিক নেই। এখন জুলেখা দেখে এই ছেলে সৎ, কুয়ার যখন ফলাইছিল তখন তার বয়স 17, আর যখন জুলেখার গড়ে গেছে তখন 18-19 এরম বয়স হবে, কথা বুঝেন? এখন জুলেখা তার প্রতি আসক্ত হইয়া গড়ের ভিতরে নিয়ে 60টা গেট লাগাইয়া একটা মূর্তি আছিল, কারণ জুলেখা হইল এ দেশের লোকের হলো মূর্তি পূজারি, মূর্তির কাপড় দিয়ে ঘুরছে, কইটা গুরু খেলে গা, কইটা আমার মাহবুদ, এটার সামনে কেমনে এটা করতাম, গেট লাগাইছে। ইউসুফ আলী ইসলাম কেমন কয় যখন কইছে যে এটার কাপড় দিয়ে ঘুরি লাইছে যেমন না দেখে, ইউসুফ আসম কয় প্রভু জুলেখা তার খুদাকে তার মাহবুদকে কাপড় দিয়া ডাকতে পারে, কিন্তু আমি তো এমন মাহবুদে বিশ্বাস করি যে মাহবুদকে পর্দা দিয়া ডাকা সম্ভব না, পর্দা দিয়া ডাকা সম্ভব না। এমনি জুলেখা ডাক দিয়া বলে তুমি কত সুন্দর, আমার জিন্দগিতে কত চুল দেখলাম কিন্তু তোমার চুলের মতো দেখিনি, আকর্ষণ করে। আমরা দেশের প্রেমিকারা যা কয় প্রেমিক প্রেমিকারা সব কইতাছে। ইউসুফ আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন জুলেখা আমার চুল যতই সুন্দর হোক না কেন, যেদিন মরে যাব কবরে যেদিন রাখা হবে আমার দেহ থেকে এই সুন্দর চুলগুলো অটোমেটিক ভাবে ঝরে ঝরে পড়ে যাবে। ইউসুফ না দেবেন জুলেখা ডাক দিয়ে ইউসুফ জীবনে কত চক্ষু দেখেছি তোমার মতোই মন মায়াবী চোখ কোনদিন দেখিনি। ইউসুফ আলাইহিসসালাম বলেন ও জুলেখা আমার চোখ যতই সুন্দর কবরে রাখার পরে এই দেহ থেকে চক্ষু একদিন কষে পড়ে যাবে। জুলেখা যত আকর্ষণ করার জন্য চেষ্টা করে ইউসুফ আলী ইসলাম এটা কবরের দিকে পরকালের দিকে দাবিত করে কোন অবস্থায় যখন হয় না, ইউসুফ আলী ইসলাম বলেন এমনি তাকায় দেখে বাবা এই আঙ্গুল কামর দিয়া ইয়াকুব আলী ইসলামের ছবি ইউসুফের সামনে তুলে ধরেছে। বাবা আঙ্গুল কামড় দিয়া যেমন বোঝা যায় বড় চিন্তিত। কেউ বলেন ওয়ালা তাকরাবু যিনা, এই আয়াত চোখের সামনে ভেসে উঠেছে। ইউসুফ আলাইহিসসালাম তখন ভাবলেন আমি কেন বসে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, গ্যাপটা পূরণ করতে হবে। দরজা পর্যন্ত একটা গ্যাপ আছে না, একটু দূরে কেন? তাই ইউসুফ আলাইহিসসালাম বলেন প্রভু আমি দৌড় দেই, আমার যুদ্ধর ক্ষমতা আমি শেষ করি, এরপরে তুমি সাহায্য করো। যখন ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিয়েছেন, জুলেখা ডাক দেয়া কয় মোল্লারা কিছু ব্যাগ করলই, সাতটা গেট লাগাই, দৌড় দিলে কি কাম হবে, কপালটা বাংবা নাকটা বাংবা দুইটা কাম হবে না। ইউসুফ আলাইহিসসালাম যেই মাত্র গেটের কাছে গিয়ে পৌঁছেছে, নাক দরজায় লাগার আগে আগে আল্লাহ প্রথম দরজা খুলে দিয়েছে। জুলেখা কয়ারি অন্দি খুললে গেল অটোমেটিক সাবি ছাড়া এমনি ভিজে দৌড় দিছে। দৌড় দিয়ে গিয়ে পাঞ্জাবের কোনার দরে যাইছে, আর এর বিচিকে গেটের সামনে গেছে, খারর আবার নাকটা বাড়ি লাগবার আগে উবাইল এই সুযোগে আমার কোনার দরে, আর গেট খুলে গেল দৌড় মারে তো আবার পাঞ্জাবের কোন আছে সিরা রেখা দেয়। সাতটা গেট অতিক্রম করে যেই মাত্র খালি দরজা তাইছে, আজ যে মিশির যে জুলেখার স্বামী সে হয়ে মহিলারা তো খুব তাড়াতাড়ি আবার কথা বানাইতে পারে, ঠিক নেই কথা খুব তাড়াতাড়ি বানাই দেব। এমনি কয় দেখো তা নিমন গুলামের কি বিচার হওয়া দরকার, তার মালিকের সাথে ওয়াইফের সাথে ইমন কাম করতে চায়, শাস্তি কঠোর শাস্তি হওয়ার দরকার অথবা জেল হওয়ার দরকার, মানে ভাই সালা আগুই দিলাইছে আবার নিমারেলা। ইউসুফ আলাইহিস সালাম কয় আমি এটা কিছু জানি না, আমার বরং দরজা নিয়ে লাগাই লেছি, তো গুলামের কথার চাইতে বউর কথার দাম বেশি তো না, ম্যাডামের কথা আমার দাম বেশি না, সাফরের কথা বলতে দিলাইব। এখন দেখা যায় ইউসুফ আলাইহিসসালাম যতই কয় হয় না, আর এমন সময় এক বাচ্চা এক মহিলা বাচ্চা দুধের বাচ্চা লোক কুলুর এই ঘটনা দেখবার লেগে আছে, বাচ্চার দিছে আল্লাহ জবান খুললা তুই কয়ে দে, বাচ্চা যদি কইতো ইউসুফ দোষী আর জুলেখা দোষী ইউসুফ সত্যবাদী, এটা হয়তো মনে করতে পারতো যে বাচ্চা মনে হয় কোন জাদুটা কই দিয়া তার জবান দিয়ে কথা বের করলে। বাচ্চা রায় না দিয়া আজিজ মিসির জজ বানাইয়া বিচারপতি বানাইয়া বাচ্চা কয় ও আজিজে মিসির কে দোষী এইভাবে না কইয়া তাকায় দেখো পাঞ্জাবিটা আর সামনে দিয়ে ভাড়া না ভিসি দিয়ে ভাড়া, যদি ভাড়াটা সামনে দিয়ে হয় ইউসুফ দোষী, আর ভাড়া যদি ভিসে দেওয়া হয় জুলেখা দোষী। যখন চাই দেখে ফিসাতে ভাড়া বুঝে লেছি গো তুমি দোষী, তুমি দোষী যাও অস্তাক ফিরিলি জাম্বিকি তোমার অপরাধের জন্য এদিকে তার কাছে ক্ষমা চাও, আর তার ইসুফ আচ্ছা এটা বাদ দিলাম ইসুফ এটা, কিন্তু জেলে ঢুকাইবার ব্যবস্থা করে দিছে। ইউসুফ আলাইহিসসালাম একটা দোয়া করে দিছে আল্লাহর কাছে, আরো বহুত ঘটনা এখানে দোয়া করে দিছে, আল্লাহ এই দেশের মন্ত্রী পাড়া এলাকার মধ্যে একটা গুঞ্জন উঠছে অর্থমন্ত্রীর বউ রেখিতা করলো, অর্থমন্ত্রীর বউ রেখিতা করলো। এখন অর্থমন্ত্রীর বউ কয় আমি কি করলাম, তাহলে বুঝাই দিই কারে কয়, দাওয়াত দিয়ে নাও করলো এরপর বুঝাই দিছে ইউসুফ কারে কয়। তখন বলে আত কেটে লেছে বলে জুলেখা কয় আমি তো আত কাটছিলাম না, তোমরা দিয়ে আত কেটে লেছো, তোমরা দিয়ে আমার থেকে ডাবল দোষী। তখন সকলে কয় না ইমন গুলাম হইলে, কারণ তারা কয় দেখে কয় সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখে কয় মাগাদা বশর ইন হাদা ইল্লা মালাকুন করিম, সম্মানিত ফেরেশতা এই লোক হইতে পারে না,
তখন বলে কয় তোমার মালিকে যখন তুমি যার গোলাম তার ওয়াইফে যখন এসা আছে তুমি তার আকাঙ্ক্ষাটা কিছু আবদারটা রাখো না। মহিলারাও ক্যাম্পাস করে তখন ইউসুফ কয় আল্লাহ আমার জেলও যখন স্যার আর কোন উপায় নাই। আল্লাহ কয় জেল যখন তুমি নিজে কইলে শুধু জেলই যাও। জেলের নাম কইলাখানে ইউসুফ আলী ইসলাম জেল রইলেন সাত বছর সাত মাস সাত দিন নিরপরাধ। জেলখানার ভিতরে একদিন জিব্রাইল গেছে, তখন ইউসুফ আলী ইসলাম জিজ্ঞাসা করেন এই জেলের ভিতরে কেন আইলেন আপনি জিব্রাইল? এখানে সব সুর বদমাইশ, দুই নম্বর লোক, গান্ডাখুর, মদখোর, সবই কেন এমন একটা অপবিত্র জেলখানার ভিতরে আপনি জিব্রাইল কেন আইলেন? তখন জিব্রাইল কয় যেখানে ইউসুফ নবীর মতো পয়গম্বর এই জেলের ভিতরে এসেছে এই জেলখানা আর অপবিত্র রইছে না, পবিত্র হইয়া গিয়াছে। বাসায় ঘরে স্বপ্ন দেখলো, এক স্বপন সাতটা গরু তরু তাজা নিম নদীর থেকে উঠতেছে, পানির থেকে বেরিয়েছে, বিরাট বড় দুধে বড়া, আবার সাতটা ফেক থেকে বাড়িছে, অদ্ভুত প্রাণী আয়া খাইলি আছে, সব শেষ সিরেফারা খাইয়া শেষ। ইটার স্বপন জিগে বের লেগা, ইটার বহুত ঘটনা জেলের ভিতরে তার একটা প্রভাব সৃষ্টি হয়েছে। জেলের ভিতরে যে সিদ্ধান্ত স্বপ্নে দুজনে দেখছিল উনি যা রায় দিছে সেটার মতোই হয়েছে। এরা গিয়া বাড়িয়া গিয়া কয় বাদশার কাছে আপনি যে স্বপন দেখছেন এই স্বপনের ব্যাখ্যা জানতে হইলে জেলের ভিতরে যে ইউসুফ আছে ওনার কাছে যেতে হবে। তো ওনার কাছে যাওয়ার পরে গে জিগাইছে, উনি যখন কইয়া দিছে বাদশার মোটামুটি মানে মনহূত হয়েছে, তখন কয় উনারে বের করে আনো। উনি বললেন বের করে আমি এইভাবে আসবো না, আমি আগে নির্দোষী এই কথা ঘোষণা দিতে হবে, আর না হয় জেল থেকে বের হব না। আমরা যদি দুর্নীতি মামলা জেল নিয়ে আড়াইয়া দেয়, আমার দুর্নীতি নাই কিন্তু এরপরে যদি জেলের ভিতরে না ঢুকাইয়া দেয় আর ইয়ার পরে আমার আমনে বেরিয়ে জানিয়া জান জান মারি, তো আর নির্দোষী না দোষী এটা বাড়িবার অর্ডারটাতে দিছে একটা দৌড় দিলাম বলে জোরে কোন ঠিক না ঠিক না। আল্লাহর রসুল প্রশংসা করে কয় সাত বছর সাত মাস সাত দিন জেল খাটার পরে যে লোকটার অর্ডার হইল তুমি জেল থেকে বের হয়ে চলে আসো, তুমি মুক্ত, তোমাকে মুক্তি দেওয়া হলো, কিন্তু ইউসুফ আজম কয় আমি বের হব না যতক্ষণ পর্যন্ত আমি নির্দোষী এই কথা ঘোষণা দেওয়া না হবে। রসুল বলেন আমি হইলে দৌড়তে পারি গেলাম বলি, আসলে রসুল বাড়িত না কিন্তু রসুল বুঝাইতে চায় যে আমি হইলে বাইরিয়ে যাইতাম, ইউসুফ নবী তো ইয়ার পরও কয় নির্দোষী না হইয়া আমি বের হব না। এখন কেন ও এখন আমার আয়াতে আসে জানো দিছে কথা বুঝছেন, আয়াত জানো দিছে তিপ্পান্ন নম্বর আয়াত, ওই তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে এতক্ষণে আসেন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে গড় আগে এই বায়ান্ন নম্বর আয়াতে বলেন কেন আমি এই কথা জানা দেওয়ার জন্যে আজি যে মিশিরকে যে আমি যারা জায়গা দিলাম আর আমার গরে খাইয়া আমার গরে তাইকা অত বড় বিশ্বাসঘাতকতা ছেলেরা করলো যে আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করলো বা আমার স্ত্রীর সাথে ভালোবাসা স্থাপন করলো এটা বড় একটা অকৃতজ্ঞর কথা জোরে কণ্ঠিয়া ঠিক না। আমি আজিজ মিসিরকে জেল থেকে বের হয়ে এই কথা জানাই দিতে চাই, এই কথাটা জানাই দেওয়ার জন্যে প্রকাশ করার জন্যে যে তার অনুপস্থিতিতে আমি তার সাথে কোনো খেয়ানত করি নাই। তার অনুপস্থিতিতে তার গাইবে অবস্থায় আমি তার স্ত্রীর সাথে কোন খেয়ানত করি নাই। আর যারা খেয়ানত করে এরা কখনোই সঠিক পথ পায় না, হেদায়ত পায় না, সে পথভ্রষ্ট হয়, সে ধ্বংস হয়। আর কোন কোন তফসিরকারকরা বলেন যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, ইখানে লাম আখুনহু বিল গায়ব দিয়া ইউসুফ নয় জুলেখা,
জুলেখা তার অপরাধ স্বীকার করে, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি ঠিক, আমি ইউসুফের প্রতি আসক্ত হয়েছিলাম, আসক্ত হওয়ার মতো যুবক ছেলে ছিল, এমন সুন্দর হইলে মানুষের স্বভাব, মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন, আকর্ষণ হওয়াটা, সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায়, আমি তার প্রতি আসক্ত ছিলাম, এটা ঠিক। এই কথা স্বীকার করে আজিজ মিসিরকে জানাইয়া দিতে চাই, ও আজিজ মিসির আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম, কিন্তু এর চাইতে আর কোন জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই।
সবল কামাই করে খাইতে পারবো, সে দুর্বল এই জন্য তার প্রতি বন্টন দিল বাবা কইব, হে যখন আতর মাজুর হেরে একটা ভাগ বেশি দিয়া দে। ভাইয়ের আমার আল্লাহ নারী জাতির কোন ফান্ডের দরকার নাই, এরপরও দিলেন কেন? পুরুষ আর নারীর মধ্যে দুর্বল জাতি হইল নারী জাতি, এই জন্য দুর্বল জাতির আল্লাহ ভাগ যে একটা দিলেন দরকার নাই, এরপরও দিয়া দিলেন কেন? অনেক সময় তার মা আইব বেড়াইতো, তার বাবা তার ভাই আসবে, তার সন্তান অনেক সময় কান্নাকাটি করবে, এই জন্য আল্লাহ একটা ভাগ দিয়া দিলেন যে নৌ তুমি এক ভাগ নৌ, সন্তানাদি কানলে যেন তুমিও মাঝে মধ্যে সন্তানাদিরে দিতে পারো। এরপরও ভাইয়ের আমার নারী জাতি বাবার বাড়ির থেকে যেমন এক ভাগ পায়, আবার স্বামীর বাড়ি তাইলেও তো স্বামীর মালের বন্টন ভাই, কি বলেন ঠিক কিনা? স্বামীর মালের বন্টনও ভাই, আবার মোহরও তো ভাই, কি বলেন ভাই কিনা? এত সত্যি এই দিক দিয়ে আমরা চিন্তা করলে বুঝতে পারবো নারী জাতির বন্টন আল্লাহ কম দিচ্ছেন আর উচিত থেকে বেশি দিচ্ছেন। আবার বেশি কেন দিলেন? যেটা দুর্বল জাতি, দুর্বল রে একটু বাগে বেশি ওই দিয়া থাকি আমরা, কি কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ দেখছেন চিন্তা কইরা যে নারী জাতি আর পুরুষ জাতির মধ্যে নারী তো দুর্বল, এইটা তো বাহিরে গিয়া কাজ করে খাইতে পারতো না, বাহিরে কাজ করে খাইতে গেলে এটার উপর আরো মুসিবত আইব। যেমন আমরা এই গত পিরিয়ডে দেখছি নির্বাচনীর মধ্যে যখন মহিলারাও নির্বাচনী মেম্বার হইতো, যশোর একই রাত্রে পাঁচজন মহিলা এক জায়গায় গেছেন বুট ওয়ার্ক করার জন্য, রাত্রিবেলা গেছেন হেরা ওয়ার্ক করতো, নাউজুবিল্লাহ উল্টা ওয়ার্ক আরো কইরা দিছে পত্রিকায়, আপনারা ভালো করে দেখছেন। কারণ কি? এটা নারী জাতি দুর্বল জাতি, দুর্বলে যার একজনরে ওয়ার্ক করতো, ওয়ার্ক করতে গিয়া নিজের উপর নিজে মুসিবত টাইন আনছে, কি দেখেন ঠিক কিনা? ও নারী জাতি, তোমার তো অধিকার ছিল, তুমি ঘরের ভিতরে বৈশা খাইবা, তোমার আল্লাহ অফিস ম্যানেজার বানাইছে, তুমি কেন রুইদের মধ্যে যাও কাম করতা? উড়া কুদাল লইয়া কো অধিকার আদায় করি, মাটি কূপ দে, হাঁটুর উপরই কিন্তু কুদাল উড়াইতে পারে না, এই দুই তিনটা কূপ দিয়া ওই একটু মাটি ফালাইয়া সান বানু আর কত বানু, রাস্তার পাশে বয়া বয়া একটা আরেকটার মাথার থেকে কি বলেন ঠিক কিনা? এই ছিল তোমার অধিকার। ভাইয়ার আমার আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ তাআলা নারী জাতির সম্মান মর্যাদা কত ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই হাদিসখানার ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। মিম বারকাতিল মারআতি আলা জাওজিহা তাইসিরু মাহরিহা ওয়া আনতুবু কারাবিল বানাত। আল্লাহর নবী বলেন বিয়ের সময় যেই নারীর মধ্যে দুইটা গুণ থাকবে ওই নারী স্বামীর জন্য বড় মঙ্গলজনক, বড় উপকারজনক নারী। মিম্বার কাতিল মারাতি আলা জাওজিহা তাইসিরু মাহরিহা, ওই বিবি স্বামীর জন্য বরকতময় যেই বিবির মধ্যে দুইটা গুণ থাকবে, কয়টা গুণ? এক নম্বরে হলো আল্লাহর নবী বলেন তাইসিরু মাহরিহা, মোহর ধরা হবে কম, যেই নারীর মোহর কম হইব এই নারীর বিয়ার মধ্যে বরকত কম না বেশি? বেশি, মোহর কম হইলে বরকত বেশি। আর আমরা সমাজ মোহর যত বেশি দরকারি ততই মনে করি বরকত বেশি। দুই নম্বরে আল্লাহর নবী বলেন ও আনতুবু কারাবিল বানাত, দুই নম্বরে হলো যেই নারীর প্রথম সন্তানটা কন্যা সন্তান জন্ম দেয় ওই নারী স্বামীর জন্য বড় বরকতময়। প্রথম সন্তান ছেলে হইলে বরকত বেশি না মেয়ে হইলে বরকত বেশি?
মোহাম্মদ মানে কি? দেখেন কত সুন্দর নাম, যার মাথা হইতে পা পর্যন্ত কোনো দোষ নাই, গুণে গুণ, এবং তার জীবনের মধ্যে কোনো দাগ নাই, তার জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত কোনো দাগ নাই, সবগুলো গুণ, তারে বলা হয় কি বলেন মোহাম্মদ। মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে, মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে, আমাদের নবীর কোনো দোষ নাই, আমাদের নবীর কোনো খাতা নাই, আমাদের নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীর কোনো পাপ নাই, এবং কোন নবীর কোনো পাপ নাই, নবীদের ভুল থাকতে পারে, ভুল এক কথা গুনাহ বলেন না, আরেক কথা ভুলটা গুনাহ নয়। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ ফিসটা ফিসুল খাই পড়ে গেছেন, এটা গুনাহ হলো? আপনি উযু করতেছেন খুব কেয়ারফুল, আর পানি যেন আমার না ঢুকে রমজান মাস, তারপরও আমাদের গলার ছিদ্র বড় একটু পানি ঢুকে গেল, আপনি গুনাগার হবেন বলেন না? গুনাগার হবেন? গুনাগার হবেন না। এভাবে আপনি রমজান মাসে ফ্যাট গড়ি ভাত খাইছেন, ভুলে গেছেন, এখন আপনি পরে মনে হয়েছে আমি তো রোজা, আপনার রোজাও ভাঙবে না। তো ভুল এক কথা গুনা বলেন না, আর এক কথা কিছু বোকা আমাদের মধ্যে আছে, নামদারি আলে তারা ভুল আর গুনা বুঝতে পারে না, ভুলকে গুনা মনে করে, তো বলে যে নবীদের গুনা আছে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, ফানাসিয়া আদামু, আমার আদম ভুলি গেছে, আমার আদম ভুলি গেছে, আল্লাহ পাক বলছেন। এবং নবী ইসলাম বলতেছেন আমি আমার কোনো গুনাহ নাই, কিন্তু আমার ভুল হইতে পারে, কিন্তু আমার ভুল তোমাদের ভুলের মতো না। নবুল ইসলাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী বাশারুম মিনাল বাশার, আনসা কামা তানসাউনা, ফাইযা নাসিতু যাকিরুনি। আমি মানুষ বটে, আমার ভুল হবে কিন্তু গুনাহ হবে না। আমি নামাজে কোনো সূরা ভুলিয়ে গেলে তোমরা লোকমা দিবা, কি দিবা? লোকমা দিবা, লোকমা দিবা। একবার আমাদের নবুল ইসলাম সূরা ভুলে গেছে, সাহাবি লোকমা দিছে, নবুল ইসলাম বলেন আমি তো ভুলবো, কিন্তু এত তো তাড়াতাড়ি ভুলার কথা নয়, তোমাদের মনে হয় ওজুর অসুবিধা আছে, কারো ওজুর অসুবিধা আছে, তো তুই মুক্তাদির ওজুর অসুবিধার কারণে আমারও অসুবিধা গেছে। আল্লাহ পাকের নবীর ভুলের দ্বারা একটা মশালা পৃথিবীতে চালু হবে, এবং সে ভুলটা তৎক্ষণাৎ আল্লাহ পাক এটাকে সংশোধন করে দেয়, আর আমরা ভুল লই আরে কবরে চলে যাই, আমরা ভুল লই আল্লাহ পাক নবীর ভুলটাকে তাড়াতাড়ি সংশোধন করে দেয়, এবং এই ভুলের দ্বারা একটা মশালা পৃথিবীতে বলেন না জারি হয়ে যাবে। এখন কোন ইমাম সাহেব যদি লোকমা লয়, আপনি ওকে মারতে পারবেন না, কাটতে পারবেন না, ইমামতিতে বাদ দিতে বলেন না পারবেন না, নবীরও ভুল হয়েছে, সাহাবির লোকমা দিচ্ছে, সাহাবিরা লোকমা দিচ্ছে। হাদিসে আসে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আনসা বাল উনসা লিয়াবতাদিয়া বি উম্মতি, আমি ভুল করি না, আমাকে আল্লাহ পাক ভুল করাই দেয় যাতে আমার উম্মতে আমার থেকে একটা মাসালা শিখতে পারে। তোর নাম দিছে মোহাম্মদ, মোহাম্মদ মানে হল যার প্রশংসা করা হয়েছে, যার কোনো দোষ নাই, যার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ নাই। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন তোমরা নাম দিবা আব্দুল্লাহ আব্দুর রহমান, যে নামে আল্লাহ পাকের গোলাম এটা প্রকাশ হয়। এতটুকু না পারলে নবীদের নাম দিবা ইউনুস, ইব্রাহিম, মোহাম্মদ, আহমদ, এভাবে তোমরা মুসা, ঈসা তোমার নাম দিবা। তাও তোমরা যদি না পারো তো তোমরা ইসলামিক সুন্দর অর্থে তোমরা নাম দিবা, খবরদার তোমরা খারাপ কোনো নাম দিও না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল আসমাই আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, সমস্ত নামের মধ্যে ভালো হলো আব্দুল্লাহ আব্দুর রহমান, অর্থাৎ যেই নামে আল্লাহ পাকের গোলাম এটা প্রকাশ হয়। তারপর হলো আসমাউল আম্বিয়া, তারপর আপনি রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন, জামালউদ্দিন, এভাবে সাজিদুর রহমান, আপনার কামালউদ্দিন, এভাবে আপনি নাম দিবেন। হাদিসের মধ্যে আসছে আমার উম্মত খবরদার তোমরা ময়দানে হাশরে শরম পাইবা যদি তোমরা কোনো অনিসলামিক নাম দাও। ময়দানে হাশরে আল্লাহ পাক বাপ এবং ছেলের নাম ধরে ডাক দিবে, বিচারে ডাক দিবে, অমুকের ছেলে অমুক আসো, এখন তোমার বিচার হবে, ফলান ইবনু ফলান, ফলনার ছেলে ফলানা আসো। যদি বলা হয় মিন্টনের ছেলে জন্টু আসো, রিটনের ছেলে কল্টু আসো, এবং ট্যাবলেটের ছেলে মনসু আসো, তো অবস্থা কি হবে? ময়দানে হাশরে শরম পাইতে হবে, কি পাইতে হবে? আর আমরা কিছু বোকা মানুষ আছে, কো হুজুর আমার এর নাম এই কালাইয়া, বসাইয়া, তোতাইয়া, আর একটা আসল নাম আছে, তো আসলটা নকল হইল কা? আসলটা না ব্যবহার হওয়া দরকার। আমাদেরকে কে ফাগলে ফাইছে, বহুত বড় ফাগলে ফাইছে আমাদেরকে, কো হুজুর এটা বসাইয়া, তারপরে মনাইয়া, তোতাইয়া, তারপরে কালাইয়া, এগুলা এই। আর ওই বলার একটা ব্যক্তি আছে, এক নেতার ডাইনার, নাম হলো টুলু, টুলু টুলু বলে কি কুত্তার নাম বলে, হুজুর আপনি আমাকে টুলু ডাকবেন না, টুলু দাঁড়িয়ে রাখছে টুলু, নাম হলো আব্দুল মোমেন, নাম কি বলেন না, কিন্তু ওনাকে ডাকে টুলু, টুলু বলে মানে কুকুরের নাম, টুলু কার নাম বলেন না, কুকুরের নাম।